exclusively on FusionBD.com.
Guasha.
স্বাগত সবাইকে কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, এবং সঙ্গে আছি শর্মি, আর সঙ্গে আছে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা, যে আপনারা একটু পরে শুনতে পাবেন। আজকে কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনাটির নাম ডেডলি ড্যান্স। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলস এ শুনি ডেডলি ড্যান্স, তারপর আবার ফিরছি, সঙ্গেই থাকবেন। সালের 20 মে, সময় ভোর 6টা, ক্যানাডার উইনিংপেক শহরের গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে একটা লাশ খুঁজে পাওয়া যায়। অনেক মর্মান্তিক আর ভয়ানক ভাবে খুন করা হয়েছে একটা মধ্য বয়সী নারীকে। সেখানকার এক পথচারী লাশটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন দেয়। পুলিশের একটা টিম ঘটনাস্থলে এসে দেখে ডেড বডির চারপাশে রক্তের ছড়াছড়ি। তারা বুঝে যায় যে মার্ডার কেস সলভ করতে তাদের একমাত্র ভরসা ফরেন্সিক ডিপার্টমেন্ট। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার ডন বোলেস আর অফিসার কেরি আর্মি চলে আসে ক্রাইম সিনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা থাকার পরও তারা এই ঘটনাস্থলে এসে চমকে যায়। এতটা নির্মম হত্যাকাণ্ড যেন তারা আর কখনো দেখেনি, তাও আবার খোলা আকাশের নিচে। কেরি আর্মিকে দায়িত্ব দেওয়া হয় ক্রাইম সিন থেকে সমস্ত ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার জন্য। লাশ দেখে বোঝাই যাচ্ছিল যে খুন করার আগে নির্মম ভাবে ধর্ষণের শিকার হতে হয়েছিল এই মধ্য বয়সী নারীকে। পরনের নীল রঙের শার্টটা তার মাথার উপর ওঠানো ছিল, আর তার হ্যান্ড ব্যাগের বেল্টটা তার গলার সাথে প্যাঁচানো। অফিসার ডন বোলেস ক্রাইম সিনের সবকিছু ছবি তুলতে থাকে। লাশটি দেখে তারা ধারণা করে যে খুনি খুব বাজে ধরনের একজন সাইকোপ্যাথ, নইলে সে একজন মানসিক রোগী। এছাড়া এত ভয়ানক আর নির্মম ভাবে কাউকে খুন করা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। লাশ অর্থাৎ সেই মধ্যবয়সী নারীর মাথায় এমন ভাবে আঘাত করা হয়েছে যেন তার চেহারা কেউ চিনতে না পারে। কিন্তু তার মাথায় আঘাত করার বর্ণনাটা আরো ভয়ানক। একটা 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে তার মাথায় আর মুখে আঘাত করে মুখটা থেতলে দেয়া হয়েছে। তাকে এতটা হিংস্রভাবে অ্যাটাক করা হয়েছিল যে তার রক্ত আশেপাশের 6 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যেখানে লাশ খুঁজে পাওয়া যায় তার কিছুটা দূরে দুটো জুতা খুঁজে পাওয়া যায়, একটা কালো রঙের ব্যালেরিনার শু আর একটা সাদা রঙের ক্যানভাস স্লিপ। দুইটা জুতা দুই রকম হলে জুতার সাইজ একই। যখন অফিসার কেরি আর্মিজ ক্রাইম সিন থেকে সব প্রমাণ একত্রিত করছিল, তখন তার পার্টনার অফিসার ডন বোলেস খুনের ঘটনার একটা সম্ভাব্য বর্ণনা তৈরি করছিল। ভিকটিমের হ্যান্ডব্যাগের সব জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়েছিল, হতে পারে সে কোনো ছিনতাইকারীর দলের মুখে পড়েছিল। লাশ যেখান থেকে খুঁজে পাওয়া যায় তার আশেপাশে অনেক মানুষের জুতোর ছাপ, হয়তো হামলাকারী একজন না, অনেকজন ছিল। ক্রাইম সিন থেকে প্রায় 60 মিটার দূরে একটা খোলা কার পার্কিং এরিয়া আছে। অফিসার ডন বোলেস আর অফিসার কেরি আর্মিট হাঁটতে হাঁটতে সেখানে চলে যায় কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আশা নিয়ে, কারণ হয়তো সেই খুনি কিংবা ছিনতাইকারীর দল তাদের গাড়ি যে সেই পার্কিং এরিয়াতে রেখে এসেছিল আর খুন করার পর চলে যাওয়ার সময় হয়তো ভুল করে হলেও আশেপাশে কিছু ফেলে গেছে। কার পার্কিং এরিয়াতে কিছু দূর যেতেই তারা একটা শপিং লিস্ট আর $5 নিচে পড়ে থাকতে দেখে। এটা দেখে তাদের মনে একটু সন্দেহ জাগে, কারণ একটা স্কুলের পেছনে এরকম একটা খোলা পার্কিং এরিয়াতে শপিং লিস্ট পড়ে থাকার কথা না। মার্ডার কেসের সাথে সম্পর্কিত হোক বা না হোক, তারা সেই শপিং লিস্ট আর $5টা এভিডেন্স হিসেবে সংগ্রহ করে রাখে। কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে যায় ক্রাইম সিনে। সেখান থেকে কিছুক্ষণ আরো খোঁজাখুঁজির পর তারা ভিকটিমের একটা আইডি কার্ড খুঁজে পায়। সেখান থেকে জানা যায় ভিকটিমের নাম ও পরিচয়। লাশটি 42 বছর বয়সী গৃহিণী শার্লি অ্যান্ড্রোনোভিচের। যেখান থেকে লাশ পাওয়া যায় তার কিছুদূর পাশেই তার বাড়ি। প্রতিবেশীদের মতে সে অন্য সব সাধারণ গৃহিণীদের মতোই ছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনিকে খুঁজে বের করতে তৈরি করা হল একটা হোমিসাইড টিম, যে টিমে ছিল সব অভিজ্ঞ ডিটেকটিভরা। ডিটেকটিভ সার্জন বব মার্শাল ছিল এই হোমিসাইড টিমের প্রধান, আর ডিটেকটিভ রন ওলিভার ছিল তার পার্টনার। হত্যাকাণ্ডের প্রথম 48 ঘন্টাকে খুবই গুরুত্বপূর্ণ আর ক্রুশিয়াল টাইম বলে ধরা হয়। কারণ এই সময়ের মধ্যেই নির্ধারণ করা হয় একটা মার্ডার কেস সলভ করা কতটা কঠিন কিংবা সহজ। সাধারণত এই 48 ঘন্টার মধ্যে যত এভিডেন্স বা প্রমাণ খুঁজে পাওয়া যায় তার বেশিরভাগই কেস সলভ করাটাকে অনেক সহজ করে দেয়। কিন্তু এর মধ্যে সেরকম কিছু না পেলে সবকিছু রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। হোমিসাইড টিম শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিচিত বা তার আশেপাশে যারা থাকে তাদের বাসায় গিয়ে ইন্টারভিউ নিতে লাগল। ক্যানাডাতে এই পর্যন্ত যত খুন হয়েছে তাদের মধ্যে 85% খুনই ভিকটিমের খুব কাছের কিংবা পরিচিত কেউ। হোমিসাইড টিমকে এমন সবাইকে জিজ্ঞাসাবাদ করা লাগে যারা শার্লি অ্যান্ড্রোনোভিচকে চিনত। জিজ্ঞাসাবাদের শুরুটা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিবারকে দিয়েই। পুলিশ তাদের বাড়ির কলিং বেল বাজাতেই শার্লির মেয়ে এসে দরজা খুলে দেয়। পুলিশ তার বাবাকে দেখিয়ে দিতে বলে। মেয়েটির বাবা অর্থাৎ শার্লির হাজবেন্ড এসে সবার প্রথমেই পুলিশকে বলে যে সে কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনের দিকে রওনা দিচ্ছিল, কারণ তার স্ত্রী কাল রাতে বাড়ি ফেরেনি। সে পুলিশদেরকে বাসার ভেতরে বসার অনুরোধ জানায়। এজ অ্যান্ড্রোনোভিচ আর শার্লি অ্যান্ড্রোনোভিচ প্রায় 19 বছর ধরে একসাথে সংসার করছে। তাদের 3টা মেয়ে। এজ পুলিশকে জানায় সে আর তার স্ত্রী আগের দিন রাতে ড্রিঙ্ক করতে গ্র্যান্ড হোটেল বারে গিয়েছিল। তখন সময় রাত 8টা। সাধারণত এজ তার অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প করে আর সময় কাটানোর জন্য প্রায় এখানে ড্রিঙ্ক করতে আসে। গ্র্যান্ড হোটেল বার তাদের বাড়ির কাছেই, এছাড়াও একটা ছোটখাটো ক্লাবের মতো। শার্লি ক্লাবে গিয়ে নাচতে খুব পছন্দ করত, কিন্তু এর ড্যান্সিং এ অভ্যস্ত ছিল না, তাই শার্লি যখন নাচত তখন সে ড্রিঙ্ক করত। অন্যদের সাথে শার্লি নাচলেও তার কোনো আপত্তি ছিল না। সেদিন রাতেও এর বিপরীত কিছু হয়নি, তবে এজ একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। সে শার্লিকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু শার্লি তাকে বলে যে সে আরো পরে যাবে। শার্লিও তখন কিছুটা মাতাল প্রায়। যে ছেলেটির সাথে সে ড্যান্সিং এ মেতেছিল এর তাকে চিনত না। বারবার বাসায় ফিরে যাওয়ার কথা বললেও শার্লি যখন মানা করে দেয় তখন এড তার উপর অনেক রেগে যায়, কিন্তু কিছু না বলে নিজেই একা বাড়ি ফিরে আসে। পুলিশ ধারণা করতে থাকে গ্র্যান্ড হোটেল বারে গেলে তারা শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের কোনো লিড বা ক্লু খুঁজে পাবে। হয়তো সেখানকার কেউ বলতে পারবে সেদিন রাতে তার সাথে আসলে কি ছিল। হতে পারে যার সাথে সে নাচ আর গল্প নিয়ে মগ্ন ছিল সেই আসল খুনি, হয়তো সেই শার্লি অ্যান্ড্রোনোভিচের মাতাল অবস্থার সুযোগ নিয়ে সেই স্কুলের পেছনের নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। কারণ এছাড়া আর কোন সম্ভাব্য কারণ নেই শার্লি অ্যান্ড্রোনোভিচের স্কুলের পেছনে যাওয়ার। গ্র্যান্ড হোটেল থেকে তাদের বাড়ি ফেরার পথে কোন স্কুল নেই। পুলিশ গ্র্যান্ড হোটেলে যায় জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখান থেকে তেমন কিছুই জানতে পারে না। এদিকে শার্লির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেন্ট বোনিফেস হসপিটালে ময়না তদন্ত করবার জন্য। সেই ময়নাতদন্তের রিপোর্টে বের হয়ে আসে এক ভয়ানক তথ্য। শার্লি অ্যান্ড্রোনোভিচের অটোপসি করেছিল চিফ মেডিকেল এক্সামিনার ডক্টর পিটার মার্কাস ডিন। পুলিশ যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই, শার্লিকে খুন করার আগে খুব নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু খুনি এখানেই থেমে যায়নি। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহে অনেক ক্ষতের চিহ্ন দেখতে পায়। তার মধ্যে বেশিরভাগই ছিল কামড়ের দাগ, কোন হিংস্র পশুর কামড় না, বরং একটা সাধারণ মানুষের কামড়ের দাগ, তাও আবার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায়। একটা পশুর কামড়ের চেয়ে সেটা কোনো অংশেই কম হিংস্র ছিল না। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহ থেকে পাওয়া কামড়ের ক্ষত থেকে স্যালাইভা স্যাম্পল নিয়ে সেটা টেস্ট করার জন্য পাঠিয়ে দেয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড হসপিটাল ল্যাবরেটরিতে। স্যালাইভা স্যাম্পল থেকে খুনে ডিএনএ পাওয়ার ক্ষীণ একটা সুযোগ থাকে। শার্লি অ্যান্ড্রোনোভিচের গলায় তার হ্যান্ডব্যাগের বেল্ট পেঁচিয়ে রাখার দাগটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য এটা নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছিল যে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যু কি আসলে তার হ্যান্ডব্যাগের বেল্ট গলায় চেপে ধরে শ্বাসরোধ করার কারণে হয়েছে, নাকি সেই 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আর মুখে আঘাত করার কারণে হয়েছে। যেখানে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশ থেকেই একটা কংক্রিটের টুকরো পাওয়া যায়। সেটা থাকা শার্লির মাথার চুল আর রক্ত প্রমাণ করে দেয় যে এটা দিয়েই তাকে আঘাত করা হয়েছিল। পুলিশ সেই কংক্রিটের টুকরোটা ফরেন্সিক ল্যাবের জিওলজিস্ট রিচার্ড মুনরের কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। সেখান থেকে পাওয়া যেতে পারে খুনির হাতের ছাপ কিংবা অন্য কোনো প্রমাণ। একটা পাথর কিংবা কংক্রিট থেকে হাতের আঙুলের ছাপ নেওয়া সহজ বিষয় না, কিন্তু যখন একটা পানির গ্লাস হাতে নেয় সেখানে খুব সূক্ষ্ম আঙুলের ছাপ বসে যায়, কারণ গ্লাস হচ্ছে স্বচ্ছ। কিন্তু একটা পাথরে অনেক রকম পদার্থ থাকে, যার ফলে হাতের ছাপ সূক্ষ্মভাবে সেখানে বসে না আর পাথর মসৃণও থাকে না। আর 1990 সালে ফরেন্সিক ডিপার্টমেন্ট খুব বেশি আধুনিক ছিল না, কংক্রিটের টুকরো থেকে হাতের ছাপ পাওয়া গেলেও সেটা কিভাবে টেস্টের জন্য আলাদা করতে হয় তা কারোর জানা ছিল না। কংক্রিট অনেক এজি বা এবড়ো থেবড়ো, তাই এমন কিছু ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে ছিল না যা দিয়ে আঙুলের ছাপ কোন রকম সমস্যা ছাড়াই সেখান থেকে আলাদা করে কেমিক্যালের সাথে মিশিয়ে পরীক্ষা করা যাবে। একই সময় হোমিসাইড টিম বের করতে থাকে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুন কিভাবে আর তার আগে কি কি ঘটেছিল। গ্র্যান্ড হোটেল বারে তারা আবার যায় জিজ্ঞাসাবাদ করতে। এবার সেখানের এক কর্মচারীকে শার্লির ছবি দেখালে সে জানায় শার্লিকে সে একজনের সাথে ড্যান্স করতে দেখেছিল, তার নাম র্যান্ডি স্লোয়াল। সেদিন র্যান্ডি একা ছিল না, সাথে ছিল তার বন্ধু ব্রন্স শাথার আর রিক সেন্ট জার্মেইন। এদের সবাইকে খুঁজে বের করে পুলিশ স্টেশনে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে তার র্যান্ডি স্লোয়ালকে খুঁজে পায় না, তাই বাকি দুজনের সাথে জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে হয়। পুলিশ তাদের সেই রাতের কথা হুবহু বর্ণনা করতে বলে। তারা জানায় যে তিন বন্ধু মিলে গ্র্যান্ড হোটেল বাড়ি গিয়েছিল ড্রিঙ্ক করতে, এটা তাদের প্রতিদিনের মতো একটা অংশ। সেখানে ড্যান্স ফ্লোরে র্যান্ডির সাথে দেখা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের। ড্যান্সিং এর মধ্যেই তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে যেতে শুরু করে। তারা র্যান্ডিকে ডেকে সতর্ক করে দেয় কারণ শার্লি ম্যারিড, তবুও তাদের কথা শোনে না। র্যান্ডি শার্লিকে তার সাথে রাতে তার বাসায় যেতে বলেছিল, কিন্তু শার্লি তাকে মানা করে দেয়। এরপর সে একা তার বাসায় ফিরে যায়। ব্রন্স চাথার আর রিক সেন্ট জার্মেইন দুজনেই বলে তারাও নাকি একা একা বাসায় ফিরেছিল সেই রাতে। প্রথমে র্যান্ডি, তারপর ব্রন্স, আর তারপর সব শেষে রিক। কিন্তু তাদের মধ্যে কেউই শার্লি অ্যান্ড্রোনোভিচকে বার থেকে বের হতে দেখেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচ খুনের দুই দিন পার হয়ে যায়। পুলিশ খুনির কোনো পরিচয় বা তাকে খুঁজে বের করার মতো কোনো প্রমাণ এখনো পায়নি। শার্লি অ্যান্ড্রোনোভিচের স্বামী এড অ্যান্ড্রোনোভিচকে এই কেসে সাহায্য করতে বলে পুলিশ। এমনও হতে পারে খুনি আসলে শার্লির কাছে গিয়েছিল ছিনতাই কিংবা ডাকাতির উদ্দেশ্যে, কারণ শার্লির হাতে কোনো ওয়েডিং রিং ছিল না, তার মানি ব্যাগেও কোনো ক্রেডিট কার্ড ছিল না। তাই পুলিশ এবার এডকে জিজ্ঞাসা করে শার্লির সাথে ক্রেডিট কার্ড আর ওয়েডিং রিং ছিল কিনা। এড জানায় যে সেদিন রাতে শার্লি হাতে রিং না পরে বের হয়ে গিয়েছিল আর তার কাছে কোনোই ক্রেডিট কার্ড থাকত না। এবার পুলিশ স্কুলের পেছনের পার্কিং এরিয়া থেকে পাওয়া একটা শপিং লিস্ট এডকে দেখায়। সেই শপিং লিস্টে বিড়ালের খাবার আর লিটার বক্সের নাম লেখা ছিল। এড জানায় তাদের বাসায় কোনো পোষা বেড়াল নেই, সুতরাং এই শপিং লিস্টটা শার্লির না। ডিটেকটিভ রন অলিভার এডের সাথে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে। ঠিক যখন এড রুম থেকে চলে যাবে তখনই ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল তাকে একটা প্রশ্ন করে যা পুরো মার্ডার কেসের ধারণাটাই পাল্টে দেয়। সার্জেন্ট বব মার্শালকে সরাসরি জিজ্ঞেস করে তার স্ত্রী শার্লিকে খুন করার পেছনে কার হাত থাকতে পারে। তখন এড বলে হয়তো আমি। এরকম উত্তর শুনে ডিটেকটিভ রন অলিভার আর ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল দুজনে চমকে ওঠে। এড আবার বলে আমার ঠিক মনে নেই, আমি সেদিন রাতে অনেক ড্রাং ছিলাম, আমার পরিষ্কার কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে আমি ওর উপর অনেক রেগে ছিলাম। রন অলিভার তাকে জিজ্ঞেস করে ঠিক কি কারণে তার এরকম মনে হচ্ছে যে সে তার স্ত্রীকে খুন করেছিল। এডের উত্তরে বলে সেদিন রাতে শার্লি অনেক রাত করে বাড়ি ফিরেছিল, তখন এড তার সামনের রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। শার্লি বাসায় ঢোকার সাথে সাথেই এত রাতে বাড়ি ফেরার কারণে তাদের ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শার্লি তার গালে চর বসিয়ে দেয়, এতে সে আরো রেগে যায়। রেগে গিয়ে সেও শার্লির গায়ে হাত তোলে। এরপর শার্লি অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ ডাকাডাকির পরও তার জ্ঞান ফেরে না, এতে এড ভয় পেয়ে যায়। শার্লিকে তুলে নিয়ে গাড়িতে ওঠায়। এড ভেবেছিল সে মারা গেছে। তারপর সোজা চলে যায় গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে, সেখানে গিয়ে তাকে মাঠে ফেলে দেয় এবং আবার তাকে আঘাত করতে থাকে। এরপর আর তার কিছু মনে নেই। ডিটেকটিভ তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি তার স্ত্রী শার্লিকে খুন করা নিয়ে নিশ্চিত কিনা, কারণ সে যদি স্বীকারোক্তি দেয় তবে তার ফাঁসি হতে পারে আর তারা চায় না সে না করা কোনো অপরাধের জন্য শাস্তি পায়। এড বলে সে পুরোপুরি নিশ্চিত, কিন্তু কোনো একটা জায়গায় পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের কেমন যেন একটা খটকা লাগছিল। তারা এটকে তাদের নজরদারিতে রাখে, কিন্তু তার উপর কোনো ক্রিমিনাল চার্জ করে না। পুলিশের কাছে শুধু এডের স্বীকারোক্তি যথেষ্ট ছিল না, তাদের দরকার সলিড এভিডেন্স। কারণ কোনো কারণে এড মিথ্যা স্বীকারোক্তি দিয়ে থাকলে আসল খুনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, আর সেজন্য হয়তো এরকম নির্মমতার শিকার হতে হবে আরো অনেককেই। তাই পুলিশ কোনো রিস্ক নিতে চায় না। পুলিশ শার্লির বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় মায়ের মৃত্যুর পরের দিন তার বাবা তাকে এক ব্যাগ ময়লা কাপড় দেয় ধুয়ে দেওয়ার জন্য। কাপড়ে কিছু গাঢ় দাগ ছিল, কিছুটা রক্তের দাগের মতো। এসব দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু এই বিষয়ে কাউকে সে কিছু বলে না। সে আরো জানায় যে তার বাবা মায়ের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো ছিল না, প্রায় তারা ঝগড়া করে, আর রাতেও একসাথে ঘুমায় না। তার মা ড্রয়িং রুমের সোফায় ঘুমায় আর তার বাবা শোবার ঘরে। কিন্তু তার মনে হয় না যে তার বাবা এরকম একটা কিছু করেছে, কারণ সবসময় তার মা তার বাবাকে চড় দিত আর হাতের কাছে যা পেত ছুঁড়ে মারত। তবুও তার বাবা কখনো তার মায়ের গায়ে হাত তোলেনি। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে এজ আর শার্লির জুতার শেলফে শার্লির মৃতদেহের পা থেকে পাওয়া সাদা রঙের ক্যানভাস স্লিপ অনের সাথে মিলে যায়। কিন্তু ফরেন্সিক ল্যাব সেই জুতো নিয়ে যাবার পর দেখা যায় যে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে সমস্ত জুতোর দাগ আছে তার সাথে এই জুতোর কোনো মিল নেই। যদি এর তার কথা মতো খুনি হয়ে থাকে, তবে শার্লির শরীরে এটা কার জুতোর দাগ? ফরেন্সিক ডিপার্টমেন্ট এজের ব্লাড আর স্যালাইভার স্যাম্পল সংগ্রহ করে। শার্লির শরীরে কামড়ের দাগ থেকে যে স্যালাইভা পাওয়া গিয়েছিল সেটার সাথে এজের কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য পুলিশ এডের গাড়ি বাজেয়াপ্ত করে গাড়ির ভেতরে তল্লাশি চালায়। যদি তার কথা মতো আসলে শার্লি অ্যান্ড্রোনোভিচকে তার গাড়িতে করে গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে নিয়ে আসে, তবে তার গাড়িতে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাওয়া যাবে। গাড়ির ভেতরে কিচ্ছু পাওয়া না গেলেও গাড়ির পেছন থেকে কিছু জিনিস পাওয়া যায় যা পুলিশকে আবারও দ্বিধায় ফেলে দেয়। সেগুলো হচ্ছে একটা ওয়াইপার আর অনেক ছোট ছোট ইটের টুকরো। এর কনস্ট্রাকশনের কাজ করে, তাই তার গাড়িতে সব থাকা স্বাভাবিক। পুলিশ এসব কিছু ফরেন্সিক জিওলজিস্ট রিচার্ডের কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। রিচার্ড তার পরীক্ষাকে আরেকটু সহজ করার জন্য সে ক্রাইম সিনে যায়। সেখানে গিয়ে সে পাশের কার পার্কিং এরিয়াটা দেখতে পায়। সেখানে সে দেখে একটা রাস্তা ব্লক করার জন্য বেশ কিছু ভাঙা কংক্রিটের টুকরো এক লাইনে রেখে দেয়া। হয়তো শার্লিকে মাথায় আঘাত করার সে পাথর এদের গাড়ি থেকে আসেনি, হয়তো এর সেদিন রাতে এখানে ছিলই না। শার্লিকে যে ইট দিয়ে মারা হয় সেটা হয়তো এখান থেকেই নেওয়া হয়েছিল। এছাড়া রিচার্ডের ক্রাইম সিন থেকে পাওয়া ইটের টুকরোর থেকে আঙুলের ছাপ আলাদা করার পদ্ধতি খোঁজা হচ্ছে, এটা তার জন্য খুব সহজ না। দিনের পর দিন সময় দিতে হচ্ছে এর পেছনে। অফিসার ক্যারিয়ার মেট সেই শপিং মল লিস্ট থেকে দুজনের হাতের আঙুলের ছাপ খুঁজে পায়। পুলিশ কোনো প্রমাণই হাতছাড়া করতে চাচ্ছিল না। সেই দুইটা আঙুলের ছাপের কোনোটাই এড আর শার্লির আঙুলের ছাপের সাথে মেলে না। হতে পারে এটা খুনির হাতের ছাপ। এদিকে একটা কাগজে এডের কামড়ের স্যাম্পল নেওয়া হয় শার্লির শরীরের কামড়ের দাগের সাথে মিলিয়ে দেখার জন্য। ব্যুরো অফ লিগ্যাল ডেন্টিস্ট্রির ডিরেক্টর ডক্টর ডেভিডকে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। ডক্টর ডেভিড এডের কামড়ের দাগের একটা ট্রান্সপারেন্ট পেপারে মার্ক করে, তারপর সেটা শার্লির শরীরের কামড়ের দাগের ছবির উপর বসিয়ে মিলিয়ে দেখতে থাকে। কিন্তু না, দুটো কামড়ের দাগ কিছুতেই মেলে না। তার মানে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে সে কামড়ের দাগ সেটার জন্য এড দায়ী না। এমনকি এডের স্যালাইভা টেস্টের রেজাল্টও চলে আসে, সেখানেও দেখা যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে কামড়ের দাগ রয়েছে তার সাথে এডের ডিএনএ এর কোনো মিল নেই। তার মানে কিছুতেই এড শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি হতে পারে না। প্রায় 56 দিন জেলে থাকার পর এডকে মুক্তি দেয়া হয়। এড তার স্ত্রীকে খুন করেনি, হয়তো দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় এদের মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল, আর সেই অনুশোচনা থেকেই তার মনে হয় যে সেই হয়তো খুন করেছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের 2 মাস পার হয়ে যায়, কিন্তু তার খুনি কে সেটা কোনো প্রমাণ না পাওয়া গেলেও পুলিশের কাছে খুব ছোট্ট একটা ক্লু আছে। সেটা হচ্ছে খুনির রক্তের গ্রুপ বি টাইপের। এবার পুলিশ আবার ফিরে যায় সেদিন রাতে গ্র্যান্ড হোটেল বারে থাকা সেই 3 যুবকের কাছে, র্যান্ডি স্লোয়ান, ব্রন সাথার আর রিক সেন্ট জার্মেইন। পুলিশ তাদের সবার ব্লাড আর স্যালাইভা স্যাম্পল গ্রহণ করে পরীক্ষা করার জন্য, কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে জিওলজিস্ট রিচার্ড অবশেষে কংক্রিট থেকে আঙুলের ছাপ নেওয়ার একটা পদ্ধতি বের করে ফেলে। 3 মাস পর রিচার্ড কংক্রিট থেকে আঙুলের ছাপ নিতে পারে, কিন্তু সেই আঙুলের ছাপ সময়ের সাথে পাথরের সাথে এমনভাবে মিশে গিয়েছিল সেটার কোনো কাজই আসেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস এখানেই আনসলভ রয়ে যায়। 1990 সালের 17ই আগস্ট আবার অবাক করা কাণ্ড ঘটে। 16 বছরের ব্রিজিট গ্রেনিয়ারের লাশ খুঁজে পাওয়া যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। ব্রিজিট গ্রেনিয়ারকে হত্যা করা হয়েছিল জুন মাসে, অর্থাৎ শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যুর এক মাস পরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে শার্লি অ্যান্ড্রোনোভিচ আর ব্রিজিট গ্রেনিয়ারের মৃতদেহ প্রায় একই রকম। এদের দুজনকে ধর্ষণ করা হয়েছিল, শরীরে অসংখ্য কামড়ের দাগ আর মাথায় অনেক ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছে। ব্রিজিট গ্রেনিয়ারের খুনি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম কাই আঙ্গার। দুইটা মৃতদেহে একই রকম বৈশিষ্ট্য থাকার কারণে ডিটেকটিভ সার্জন বব মার্শাল কাই আঙ্গারের সাথে শার্লি অ্যান্ড্রোনোভিচের কোন সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে শুরু করে। এই জন্য তার বেশি কষ্ট করতে হয়নি, কারণ শার্লির অ্যাড্রেস বুকে আছে এই কাই আঙ্গারের নাম। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেসে আবার ইনভেস্টিগেশন শুরু হল। শার্লির মার্ডার কেস ফাইলে থাকা সব এভিডেন্স চেক করে দেখে, কিন্তু কোথাও কাইলের সাথে সম্পর্কিত কিছু খুঁজে পাওয়া যায় না। শার্লির অ্যাড্রেস বুকে যে কাইলাঙ্গারের নাম লেখা সেটা তার দুঃসম্পর্কে চাচা হয়। ব্রিজিট গ্রেনার আর তার মৃতদেহে অনেক মিল থাকলেও তাদের কেস সম্পূর্ণ আলাদা। আবারও শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস সলভ হওয়া থেকে পিছিয়ে পড়ল। এভাবে কেটে যায় এক বছর। 1991 সালের 20শে মে একটা ন্যাশনাল টিভি চ্যানেলে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের সংবাদ প্রচার করা হয়, আর আকস্মিকভাবে খবর প্রচারের পরপরই পুলিশের কাছে একটি তথ্য চলে আসে যা বদলে দেয় সবকিছু। পুলিশ অ্যাল রাইডারের কাছ থেকে একটা ফোন পায়। 1990 সালের 20শে মে রাতে সেও গ্র্যান্ড হোটেল বাড়ি গিয়েছিল, সাথে ছিল তার রুমমেট মার্ক জার্মান। রাইডারের বাসাটা এমন জায়গায় ছিল যেখান থেকে গ্র্যান্ড পার্ক হাই স্কুল পুরোটা দেখা যেত। সেদিন রাতে জার্মান তার আগে বার থেকে বের হয়ে যায়। সে তার বাসায় ফিরে এসে দেখে জার্মান তার রুমে বসে ভয় কাঁপছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে একজন খুব ভয়ঙ্কর একটা কাজ করার চেষ্টা করছিল, সে আর কোনো উপায় না পেয়ে একটা কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। রাইডার কিছুতে তার কথা বিশ্বাস করে না, ভাবে অনেক বেশি ড্রিঙ্ক করে হয়তো উল্টোপাল্টা কথা হচ্ছে। কিন্তু সেদিন রাতে জার্মান যে জামা পরেছিল সেটা তার পরদিন সকালেই পুড়িয়ে ফেলে। তখন রাইডারের কিছু মনে না হলেও এক বছর পর টিভিতে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের খবর দেখার পর সে বুঝতে পারে আসলে সেদিন রাতে কি হয়েছিল। সে যখন পুলিশকে ফোন দেয় তখন জার্মান কারাগারে বন্দী, ডাকাতি করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে। জার্মান যেহেতু জেলে ছিল তাই তার আঙুলের ছাপ পুলিশ ফাইলে আছে। শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহের কিছু দূর পার্কিং এরিয়া থেকে পাওয়া সেই শপিং লিস্টের আঙুলের ছাপের সাথে জার্মানের আঙুলের ছাপ মিলে যায়। ডিটেকটিভ মার্শাল আর অলিভার এবার কারাগারে যায় জার্মানকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জার্মান সব স্বীকার করে নেয়। ডিটেকটিভ মার্শাল আর অলিভারকে জানায় সেদিন রাতে আসলে কি হয়েছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচ একা একা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, প্রচন্ড মাতাল অবস্থায় ছিল। জার্মান সেই মাঠেই একা বসেছিল। শার্লি তাকে বলে সে তার জুতো খুঁজে পাচ্ছে না। এরপর তারা দুজন বসে গল্প করতে শুরু করে। তখনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে যখন শার্লির মাতাল ভাব কেটে যায় তখন সে জার্মানকে রেপিস্ট বলে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে সে পুলিশকে বলে দেবে। কোনো উপায় না পেয়ে জার্মান তার পাশে থাকা কংক্রিটের একটা টুকরো দিয়ে মাথায় আঘাত করে। শার্লি মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সে আরো কয়েকবার তাকে আঘাত করে। সে কিছুতেই একজন ধর্ষক হয়ে জেল খাটতে চায়নি। পুলিশ জার্মানের ব্লাড আর সালাইভা স্যাম্পল সংগ্রহ করে ফরেন্সিক ডিপার্টমেন্টে ব্যয় পরীক্ষা করার জন্য। টেস্টের রেজাল্ট পজিটিভ। এবার সব ফরেন্সিক প্রমাণ সহ নিশ্চিত যে মার্ক জার্মানি শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি। হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এতক্ষণ ধরে কুয়াশা যে সত্য ঘটনাটি শুনছিলেন তার নাম ডেডলি ড্যান্স। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্প জানা। আজকে আমাদের জন্য যিনি গল্প লিখেছেন তিনি প্রথমবারের মতন গল্প লিখেছেন, আমাদের নতুন গল্পকার, তার নাম হচ্ছে আহমদ জাইম খান জাওয়াদ। এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরছি। আপনি আছেন শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
দরজা খোলো জ্যোতি, আমি রাজি।
কি ব্যাপার, বিজ্ঞানী সাহেব আজকে এত দ্রুত আসার কথা মনে পড়লো? আবার শরীর খারাপ পড়েছে নাকি, নাকি বাসায় কোনো বই রেখে গিয়েছো?
আরে না, এমন কোনো বিষয় না, থিসিসটা প্রায় শেষ, কিছু কাজ বাকি, তো কালকে গিয়ে শেষ করবো। আর তাছাড়া তো আমার প্রিয়তমার সাথে দেখা করতে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হলে কি শরীর খারাপ হতে হয় নাকি?
না, তুমি তো আবার ল্যাবে গেলে বাসায় ফিরতেই চাও না, তাই ভাবলাম আবার অসুখ করেছে নাকি। দরজায় দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসবে না? দাঁড়িয়ে থাকার উপর গবেষণা শুরু করেছো নাকি? আচ্ছা রাজি, তোমার থিসিসটা প্রায় শেষ তাই না?
হ্যাঁ, ফাইনালি।
তো এরপরে কয়েকটা দিন ফ্রি আছো তো?
নিশ্চয়ই।
তাহলে তোমার এই ফ্রি সময়টায় আমরা দূরে কোথাও ঘুরতে যাব, আর সবকিছু হবে আমার কথা মতো। নো গবেষণা, নো বই পড়া, নো ল্যাবে যাওয়া, শুধু আমার সাথে থাকবে, সারাদিন আমরা ঘুরবো আর আড্ডা দেবো, ঠিক আছে?
তাহা না করে কি আর উপায় আছে? নাহলে তো তুমি আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে।
আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি।
আজ অনেক দিন পর একটু তৃপ্তি সহকারে খেলাম, মাথায় কোনো টেনশন নাই।
সারাদিন রিসার্চ নিয়ে চিন্তা করলে এমন তো হবে, একটা রিসার্চ নিয়ে বসলে দুনিয়ার আর কোনো কিছুর খেয়াল কি তোমার থাকে?
আরে এটাই যেমন নেশা। আচ্ছা জ্যোতি, কালকে চলো একটা মুভি দেখে আস।
হ্যাঁ চলো। কি মুভি দেখবে?
রিসেন্টলি একটা হরর মুভি বের হয়েছে, ভাবছি সেটাই দেখবো।
আমি যে হরর মুভি ভয় পাই এটা কি তুমি ভুলে গেছো?
আরে আই ওয়াজ জাস্ট কিডিং। আরে তুমি তো এখনই মুখ ফুলিয়ে বসে আছো, চিন্তা করো না, অন্য কোনো মুভি দেখবো। খাওয়া তো শেষ, এখন চলো একটু ছাদে ঘুরে আসি।
এত রাতে ছাদে যাওয়াটা ঠিক হবে না, কত খারাপ জিনিসই তো থাকে সেখানে।
আরে আমি আছি না, তুমি এত ভয় পাও কেন বলো তো, চলো কিছু হবে না।
রাজি বাংলাদেশের একজন বিখ্যাত নিউরো সায়েন্টিস্টদের একজন। নিউরোলজি নিয়ে পড়লেও ডাক্তারি বাদ দিয়ে পেশা হিসেবে বেছে নিয়েছে গবেষণাকে। শুধু পেশা না, এটা তার নেশাও বটে। মেডিকেল সায়েন্সে নিউরোলজি বিষয়ক বিভিন্ন রকমের উদ্ভাবন তার একটা নেশার মতোই।
রাতের হালকা আলোয় আর ঝিঁঝিপোকার শব্দে পরিবেশটা কেমন অদ্ভুত সুন্দর লাগে, তাই না?
রাতের বেলা তো আমি কেবল অন্ধকার, ভৌতিকতার অতি প্রাকৃতিক একটা পরিবেশ খুঁজে পাই।
এই ভূতের ভয়ে তুমি রাতের যে আলাদা একটা সৌন্দর্য আছে সেটা উপভোগই করতে পারছো না। কতবার বললাম এসব বিশ্বাস করে নিজের মনের ভিত্তিহীন আতঙ্কটাকে আর বাড়িয়ে তোলো না।
জ্যোতির এই বিশ্বাস অমূলক বা ভিত্তিহীন না, জ্যোতি তার জীবনে এমন কিছু অপ্রাকৃতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যা তাকে এসব বিশ্বাস করতে বাধ্য করেছে। সেই ঘটনাগুলো জানতে হলে আমাদের যেতে হবে অনেক পেছনে, যখন জ্যোতি মাত্র 12 বছরের ছোট্ট একটা মেয়ে।
কি হয়েছে মা, কান্না করছিস কেন?
মা বাবার কথা খুব মনে পড়ছে দাদু, সবার মা বাবা আছে, খালি আমার কেন নেই?
অ্যাক্সিডেন্ট কি আর বলে আসে মা। আর শোন, তোর একটা কথা বলি, প্রকৃতি কখনো সবাইকে সবকিছু দেয় না, যার যা আছে তা নিয়েই খুশি থাকতে হয়, কারণ যা নেই সেটার কথা চিন্তা করলে শুধুই কষ্ট বাড়ে, শান্তি কখনো আসে না রে।
কিন্তু মা বাবাকে ছাড়া আমার যে খুব খারাপ লাগে দাদু।
চিন্তা করিস না, এখন যা, অনেক রাত হয়েছে, ঘুমা গিয়ে আমি আমার রুমে গেলাম। এটা কি? এটা তো আমার ছেলের চিঠি, মারা যাওয়ার পর ওর ড্রয়ার থেকে পেয়েছিলাম, কিন্তু এটা আমার খাটে এলো কি করে? না, এটা হতে পারে না, তার মানে কি আমরা সবাই বিপদের মধ্যে আছি?
তুইও চিনে গেছিস তাহলে?
কে কে এখানে লুকিয়ে লুকিয়ে কথা বলছিস কেন রে? আয় আয় আমার সামনে আয়। এটা কোন প্রেতাত্মা, এটা কোন অতৃপ্ত আত্মা।
আত্মার অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমার কোন সীমা নাই। আমি চাইলে সব করতে পারি। আমাকে দেখলে তুই আর এক মুহূর্ত বাঁচতে পারবি না। আর শোন, সব পরে বাদ দে, যত পড়বি তত জানবি, আর যত জানবি তত তোর খারাপ হবে। ভালোর জন্যই বলছি, সাবধান হয়ে যা। আজকের মতো চললাম, এই নির্দেশ অমান্য করলে আমি আবার আসব। আমার আশাটা তোর জন্য কোনো ভালো খবর হবে না, মনে রাখিস।
এই কণ্ঠটা এক অজানা শক্তি। এই অজানা শক্তিটা দেখতে কেমন, আসলে কি চায়, আর কেনই বা এখানে এসেছে তা কেউ জানে না। শুধু জানে তার নাম মং। মং এর কাছ থেকে হুমকি পাওয়া সত্ত্বেও যুথির দাদা তার সিদ্ধান্তে অটুট থাকেন। নিজের ছেলের মৃত্যুর আগে লিখে রেখে যাওয়া একটা নোট তাকে প্রভাবিত করতে থাকে। ছেলের অজানা মৃত্যুর রহস্য ভেদ করতে সে ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু এটাই তাকে টেনে নিয়ে যেতে থাকে ভয়ঙ্কর এক বিপদের দিকে, যার শেষ পরিণতিতে তার মৃত্যু হতে পারে।
দাদু, তুমি কার সাথে কথা বলছিলে?
কই, কারোর সাথেই কথা বলছিলাম না রে মা।
কিন্তু কিন্তু আমি যে শুনলাম।
শোন যুথি, আমি তোকে কিছু কথা বলতে চাই।
হ্যাঁ দাদু, বলো।
আমি এখন যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবি। তোর বয়স খুব কম হলেও তুই অনেক বুদ্ধিমতী, তাই আমার কথাগুলো তুই ঠিকই বুঝতে পারবি। আমি তোকে ছোটবেলা থেকে বলে আসছি যে তোর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু এটা একটা মিথ্যা। তোর বাবা মায়ের মৃত্যুর পেছনে আরেকটা কারণ আছে। জীবনে এমন অনেক সময় আসবে যখন তোর সেই কারণটা জানতে ইচ্ছে হবে, কিন্তু মা, কখনো কখনো সব কিছু জানতে হয় না। কিছু জিনিস জানা আমাদের জন্যই ক্ষতিকর। তুই ভুলেও এসবের মধ্যে নিজেকে জড়াবি না। আমি তো আর সারা জীবন তোর সাথে থাকতে পারবো না, তাই তোকে আগে থেকেই সাবধান করে যাচ্ছি। কখনো তোর বাবা মায়ের মৃত্যুর রহস্য বা কারণ জানার চেষ্টা করবি না, আর আমার এই কথাগুলো ভুলেও কাউকে বলবি না।
আচ্ছা ঠিক আছে।
এখন তোর রুমে ঘুমোতে যা।
যুথিকে না বললেও যুথির বাবা মায়ের মৃত্যুর রহস্য তার দাদা ঠিকই জেনে গিয়েছিল, কিন্তু এটা সে কিছুতে বিশ্বাস করতে পারছিল না। শুধুমাত্র একটা গোপন তথ্য জেনে যাবার জন্য তার ছেলে আর ছেলের বউকে প্রাণ হারাতে হবে, এটা কেমন কথা? আর সেই গোপন রহস্যের রক্ষক হচ্ছে মং।
না, তোকে সাবধান করেও কোনো লাভ হয়নি। আমি তোর ভালোর জন্যই বলেছিলাম।
আমি জানতাম তুই আসবি।
আমি না এসে কি পারি? তোর ভাগ্য অনেক ভালো। তোর ছেলেকে ঠিক কিভাবে মেরেছি, কিভাবে মারার আগে তোর ছেলে এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছিল, বারবার পানি পানি বলে চিল্লাচ্ছিল, আর পড়ার ঠিক আগ মুহূর্তে তোর ছেলের চোখ কেমন জল জল করছিল, তার সবই তুই এখনই দেখতে পারবি। শুধু দেখতেই না, অনুভব করতে পারবি। তার ওকে ছোট্ট একটা উপহার দেব। তোর নাতনি।
যুথির দিকে নজর দিবি না, ওকে এসবের মধ্যে টেনে কোনো লাভ নেই, ও এসবের কিছুই জানে না।
তাহলে তুই ওকে বললি কেন?
আমি ওকে কিছুই বলিনি।
আমি এটা কিছুতেই মেনে নেব না, কাউকে ছাড়বো না আমি। ও সব জেনে গেলে কিন্তু ওকেও মেরে ফেলবো।
যে আমার পথে এসে দাঁড়াবে সবাইকে শেষ করে দেব, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচবে না, তুইও না।
আমার গলাটা কেমন শুকিয়ে আসছে,
খুব কষ্ট হচ্ছে তাই না? কি আগেই বলেছিলাম না, আমার কথা তো শুনলি না। মানুষ খুব অদ্ভুত, একটা সীমার মধ্যে কখনোই থাকতে পারে না, সীমা অতিক্রম করা ঠিক না, সীমা অতিক্রম করে নিজের বিপদ টেনে আনে।
আশেপাশে সব কিছু একদম চুপ হয়ে যায়, সব নিস্তব্ধ। একটু আগের কথোপকথনের পুরোটাই যুথি পাশের রুম থেকে শুনছিল, সব শুনে যুথি একদম চুপ ছিল। এই ঘটনা ও কখনোই কাউকে বলতে পারেনি, এমনকি রাজিকেও না।
কি হলো, কি ভাবছ তো?
না কিছু না।
আবারও ভূত প্রেত নিয়ে চিন্তা করছিলে নাকি? আমার না খুব হাসি পায়, তুমি এত ওয়েল এডুকেটেড মেয়ে হয়ে ওইসব ভূত প্রেতে বিশ্বাস করো?
থাক বাদ দাও তো,
এই বিষয়টা সম্পূর্ণ ব্যাখ্যাহীন। এই মডার্ন সায়েন্সের যুগে তুমি ভূত বিশ্বাস করো, হাউ ফানি।
সায়েন্স তো অনেক কিছু ব্যাখ্যা করতে পারে না, তাই বলে সেগুলোর কোনো অস্তিত্ব নেই?
থাকতে পারে, তাই বলে ভূত, এগুলো নিতান্তই বাচ্চাদের গল্প, ঠাকুমার ঝুলিতে থাকতে পারে, তবে রিয়েল লাইফে আই গেস নট পসিবল, নেভার। কি হলো?
মনে হলো কেউ যেন আমাকে ডাকলো।
কে ডাকবে, আমি আর তুমি ছাড়া তো এখানে আর কেউ নাই।
কিন্তু আমি তো স্পষ্ট শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে।
আরে না, কেউ ডাকছে না, এক কাজ করি চলো বাসায় চলে যাই। এই ভূতের কথাবার্তায় তুমি আবার ভূত দেখা শুরু করে দিয়েছো, চলো নিচে নামি।
হ্যাঁ চলো, আমার এখানে ভালো লাগছে না, কেমন অন্ধকার হয়ে আসছে।
এখন চলে গেলেও তোরা আমার নজরের বাইরে যেতে পারবি না।
এই আর কত ঘুমাবে, ওঠো।
উঠছি,
ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো তো, আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি।
আচ্ছা,
দেখতে দেখতে তো তোমার ছুটি প্রায় শেষ হয়ে এলো, আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হলো না। আচ্ছা রাজি, তুমি কি আবার গবেষণা শুরু করবে নাকি এবার তোমার ডাক্তারি বিদ্যাটা একটু ঝালিয়ে নেবে?
গবেষণাই করব, তবে এবার একটু অন্যরকম।
সেটা কেমন?
আসলে এখনো আমাদের দেশের অনেক মানুষ কুসংস্কারে ডুবে আছে, তারা মনে করে যে মানুষের উপর আত্মা ভর করে, ভালো আত্মা আবার কিছু কিছু খারাপ আত্মা। আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি, এটা থেকে পজিটিভ কোনো রেজাল্ট আসলে, মানে আমার গবেষণা সাকসেসফুল হলে, তোমার বিশ্বাস সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে।
রাজি, তুমি এসব প্যারানর্মাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে না।
আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কোন প্যারানর্মাল কিছু নিয়ে গবেষণা করছি না, আমার গবেষণাটা হলো একজনের ব্রেন দ্বারা আরেকজনকে কন্ট্রোল করা যায় কিনা সেটা দেখা।
কিন্তু তবু এসব অতি প্রাকৃতিক জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না।
আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তুমি এত ভয় পেও না তো, একদম টেনশন ফ্রি থাকো। এই রিসার্চ সাকসেসফুল হলে আমার ক্যারিয়ারই পাল্টে যাবে, তখন সবাই বুঝবে আমি সবার মতো সাধারণ কোনো রিসার্চার না। আচ্ছা আমার খাওয়া শেষ, আমি উঠি, এক্ষুনি আমাকে একটা ফোন করতে হবে।
হ্যালো।
হ্যালো আজমল স্যার, আমি রাজি।
ও হ্যাঁ রাজি, কেমন আছো?
জি স্যার ভালো আছি, অনেকদিন পর হুট করে ফোন দিলাম, কিছু মনে করবেন না।
চিন্তা করো না, তোমার ব্যস্ততা আমরা সবাই জানি, তুমি গবেষণাগারে ঢুকলেই সবাই মনে করে নতুন কিছু আসছে। তারপর বলো।
কি যে বলেন স্যার, আসলে আমি আরেকটা রিসার্চ করবো ভাবছি, এটা নিয়ে এর আগে কেউ গবেষণা করেছে কিনা বা ভেবেছে কিনা আমার ঠিক জানি, কিন্তু বিষয়টা খুবই জটিল, এটা নিয়ে আপনার সাথে একটু কথা ছিল স্যার।
অফ কোর্স বলো
স্যার। এটা নিয়ে সামনাসামনি কথা বলাটাই বেটার। আমি কি একদিন সময় করে আপনার বাসায় আসতে পারি, মানে যেদিন আপনি ফ্রি থাকবেন?
আমি এখন ফ্রি আছি, তুমি চাইলে চলে আসতে পারো।
ও তাহলে তো খুবই ভালো স্যার, আমি আসছি।
জ্যোতি শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, রিসার্চের ব্যাপারে একটু কাজ আছে, আদমুল স্যারের সাথে কথা বলতে হবে।
আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু শোনো, ভুলে ওইসব ভূত প্রেত নিয়ে গবেষণা করতে যাবে না।
উফ, আমি গেলাম।
আমাকে বাসায় তো কেউ নেই, আমি বোধহয় ভুল শুনছি।
আমি দেখেছি।
কে তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
আমি তোমার বন্ধু, খুব কাছের বন্ধু।
না তুমি নেই, সব আমার মনের ভুল।
আমি তোমার খুব কাছেই আছি, আমি তো সবসময় তোমার পাশেই থাকি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না।
চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি।
তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু, প্লিজ আমাকে ভয় পেও না।
চলে যাও, চলে যাও আমার কাছ থেকে, চলে যাও বলছি।
ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার সাথেই থাকবো, আমাকে ভয় পেলে যে চলবে না।
রাজি চলে যাওয়ার পরপরই জ্যোতির কাছে এসেছিল মং। ছোটবেলায় এই মং এর হাতে তার দাদাকে প্রাণ হারাতে দেখলেও এখন মং এর গলার স্বর শুনে সেটা কিছুতেই বুঝতে পারেনি জ্যোতি। বরং শুরুতে খুব ভয় পেলেও একটু পর জ্যোতি ভেবে দেখল মং এর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, উল্টো মং নিজেকে তার বন্ধু বলে পরিচয় দিচ্ছিল। কিন্তু এত বছর পর আবার মং এর আসার পেছনের কারণটা কি? কি চাইছে সে? নাকি জ্যোতির পরিবার আবার কোনো বিপদের মুখে?
এসো রাজি, বসো এখানে। কি খাবে বলো?
কিছু খাবো না স্যার, পাশ করে বের হওয়ার পর আজই প্রথম দেখা আপনার সাথে।
হ্যাঁ, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। তুমি যখন প্রথম ডাক্তারি ছেড়ে গবেষণায় ঢুকেছিলে তখন মনে হয়েছিল ভেরি ব্যাড আইডিয়া, দুদিন পরেই শখ মিটে যাবে। কিন্তু তুমি আমার ধারণাকে একদম বদলে দিয়েছ। তোমার গবেষণা দিয়ে সবকিছু এমন বদলে দিচ্ছ যে তোমাকে এসব ছেড়ে দেবার কথা বলা ভাবাই যায় না।
না স্যার, এরকম কিছুই না, আপনি একটু বাড়িয়ে বলছেন।
ক্লাসে সবসময় ফার্স্ট আওয়ার রেকর্ডটা তুমি এখনো ধরে রেখেছ, আই এম সো প্রাউড অফ ইউ। তো এখন বলো, নতুন কি নিয়ে গবেষণা শুরু করবে বলে ভেবেছ?
স্যার আমি ভাবলাম আমাদের দেশের বেশিরভাগ মানুষই চরম কুসংস্কারে ডুবে আছে, ভূত প্রেত আত্মা এগুলোকে মানুষ খুব বিশ্বাস করে। এই বিষয়টা নিতান্তই হাস্যকর, এগুলো সব কাল্পনিক ছাড়া আর কিছুই না। তাই একটা হাইপোথিসিস আমার মাথায় এসেছে, যেটা প্রমাণ করতে পারলে এসব কুসংস্কার আমাদের সবার মাথা থেকে দূর হয়ে যাবে।
হাইপোথিসিসটা একটু বুঝিয়ে বলো তো।
আমাদের দেশের অনেকেই মনে করে মানুষের উপর আত্মা ভর করে, তারপরে আত্মা বা ভূত তাকে দিয়ে অনেক রকম কাজ করায় আর অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। কিন্তু আমি মনে করি যে একজন মানুষের ব্রেইন দ্বারা আরেকটা মানুষকে কন্ট্রোল করা যায়, এতে কোনো হিপনোসিসের প্রয়োজন হয় না।
মানে এটা ঠিক কিভাবে সম্ভব
স্যার? মানুষ আসলে বিভিন্ন অনুভূতি বা স্নায়বিক কার্যক্রম করে স্নায়বিক উত্তেজনার দ্বারা। এই স্নায়বিক উত্তেজনা তৈরি হয় বা প্রভাবিত হয় ওয়েভের মাধ্যমে। এসব ওয়েভের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, আমরা যদি এই ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি তাহলে তৈরি হবে আরো অনেক বেশি শক্তিশালী ওয়েভ। আর এই শক্তিশালী ওয়েভটাকে যদি একটা মানুষের দেহে প্রবেশ ও গ্রহণ করাতে পারি তাহলে তাকে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব, এটাই আমার হাইপোথিসিস।
ইন থিওরি শুনে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা কি এটাকে সমর্থন করে?
আপনাকে একটা মজার তথ্য দিই,
শুনে থাকবেন যে জ্যাপানিজরা টেলিপ্যাথিতে খুব ভালো। আপনি এগুলোকে ভাওতাবাজি ভাবতে পারেন, তবে এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি না। আমি খেয়াল করেছি টেলিপ্যাথি করার সময় ওরা যার সাথে টেলিপ্যাথি করে তার শরীরের সাথে নিজের শরীর কোনো না কোনোভাবে স্পর্শ করে রাখে। আমার বিশ্বাস এরপর কোনোভাবে কনসেন্ট্রেশন বৃদ্ধির মাধ্যমে ওরা এই টেলিপ্যাথি করতে পারে।
তোমার কথা সবই শুনলাম এবং বুঝলাম, আমি কিছুই অস্বীকার করছি না, হতে পারে। আর যদি এমন হয় তাহলে তো তোমার গবেষণা একটি যুগান্তকারী ফল আনতে পারে।
তেমনটাই আশা স্যার। আর টেলিপ্যাথির সত্যিকার রহস্য উন্মোচন হতে পারে এতে, সাথে সারা বিশ্বের মানুষের এই ভুল ধারণা বা কুসংস্কার পুরোপুরি দূর হবে।
এক্সিলেন্ট, তোমার হাইপোথিসিস প্রশংসাযোগ্য। গো অন উইথ রিসার্চ, কোনো হেল্প লাগলে যে কোনো সময় আমাকে ইনফর্ম করবে, আমি তোমার সাথে আছি। কিন্তু তোমাকে এটাও মনে রাখতে হবে যে তুমি এমন একটা বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছ যা সম্পূর্ণ ব্যাখ্যাহীন, এক্ষেত্রে তোমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কম।
আমার প্রেডিকশন আর থিসিস অনুযায়ী সবকিছু ঠিকঠাক মতো চললে এটা অবশ্যই সাকসেসফুল হবে। আমি আপনাকে আমার রিসার্চের আপডেট জানাতেই থাকবো স্যার, আর কোনো হেল্প লাগলে বলবো, আপনি প্লিজ না করবেন না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
জুথি, এই জুথি, দরজা খোলো।
এত দেরি করলে কেন তুমি?
আরে আরে, কি হয়েছে কি হয়েছে, কান্না করছো কেন?
তুমি চলে যাবার ঠিক পরপরই ওই কণ্ঠটা আবার এসেছিল, ও আমার কাছে আবার এসেছিল রাজি।
আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও, বসো এখানে, দাঁড়াও আমি পানি এনে দিচ্ছি। এই নাও পানি খাও। এখন বলো তো কি হয়েছে?
সেদিন ছাদে যে বলেছিলাম কেউ আমাকে আমার নাম ধরে ডাকছে, সেটা কোনো মনের ভুল ছিল না। তুমি আজকে বাসা থেকে বের হয়ে যাবার পর সেই কণ্ঠটা আমি আবার শুনেছি, আমার কাছে এসেছিল, আমার সাথে কথা বলতে চাইছিল।
তা কি বলল সে?
বলল সে নাকি আমার বন্ধু, আমাকে তাকে ভয় পেতে মানা করল।
শোনো, আমার মনে হয় এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না, পুরোটাই হ্যালুসিনেশন। তুমি বাসায় সারাদিন একা থাকো বলে তোমার এরকম মনে হয়। সারাদিন ভূতের চিন্তা আর ভয় নিয়ে থাকলে তো এমনই হবার কথা।
না রাজি, আমি কোনো কিছু দেখতে পাইনি, শুধু একটা কণ্ঠ শুনেছি।
হ্যালুসিনেশন হলে যে সবসময় কিছু একটা দেখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু
কিন্তু আমি,
শোনো, হ্যালুসিনেশনের সময় পুরো ঘটনাটা সত্যিই মনে হয়, মনে হয় একেবারে বাস্তব। এই হ্যালুসিনেশনের উৎপত্তিটা তোমার ভয় থেকেই, তোমার মনের মধ্যে অনেক আগে থেকেই ভূতের ভয় থাকার কারণে তোমার মস্তিষ্ক এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এভরিথিং ইজ ইন ইউর হেড, নাথিং এলস।
যদি আর তেমন কোনো কথা বাড়াল না, সে জানে রাজিকে যতই বলা হোক না কেন সে কিছুতেই এটা মেনে নেবে না। দেশের একজন নাম করা বিজ্ঞানী ভূতে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক, সে যাই বলুক না কেন। রাজি এটাকে হ্যালুসিনেশন বলেই দাবি করবে, কিন্তু এটা কি আসলে হ্যালুসিনেশন? নিজেকেই নিজে প্রশ্ন করে যুথি। মুহূর্তেই তার মনে পড়ে যায় তার দাদার কথা। তার দাদার সাথে এরকম অশরীরীর একটা কণ্ঠ কথা বলত, সে প্রায় আড়াল থেকে শুনেছে, কিন্তু তারা কি নিয়ে কথা বলত কিংবা ঠিক কি ঘটনা ঘটেছিল সেগুলো যুথির তেমন মনে পড়ে না। কিন্তু বাসায় কেউ না থাকলেই কেন সে কণ্ঠটা বারবার আসে, শুধু যুথির সাথে কেন কথা বলতে চায় সে, এর পেছনে কি রহস্য থাকতে পারে?
কে কথা বলছে?
আমি চিনতে পেরেছ আমাকে? আমি তোমার বন্ধু।
তুমি তুমি আবার এসেছ? চলে যাও এখান থেকে, আমি চাই না তোমাকে। কেন আসো বারবার? চলে যাও, চলে যাও বলছি।
ভয় পেও না যদি, আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমার বন্ধু, কোনো ক্ষতি করব না, এমন কোনো উদ্দেশ্য নেই আমার।
তুমি কেন এসেছো আমার কাছে, কি চাই তোমার?
আমি তোমার সাথে কথা বলতে এসেছি, আমি সব সময় তোমার সাথে থাকি, আমি তোমার ভালো চাই, তোমার যেন কোনো ক্ষতি না হয়
সেটা নিশ্চিত করাই আমার দায়িত্ব।
তাহলে তুমি আমার সামনে আসো না কেন? কি হলো, কথা বলছো না কেন? তুমি যদি আমার সামনে না আসো তবে আমি ধরে নিব তুমি সত্যি না, সব আমার কল্পনা, আমার মস্তিষ্ক সৃষ্টি করে নিচ্ছে।
কেন, তোমার মস্তিষ্ক সৃষ্টি করলে কি আমি সত্যি হতে পারি না?
মানে
আমি তো তোমার মস্তিষ্কের মাধ্যমে তোমার সাথে কথা বলছি, আর আমি সত্যি আছি। আমি তোমাকে জানাতে এসেছি যে এখন থেকে আমি প্রায় তোমার সাথে কথা বলতে আসব। তুমি কোন ভুল পথে গেলে তোমাকে শুধরে দিতে আসব, তুমি ভয় পাবে না তো?
না, ভয় পাবো না।
খুব ভালো, আজকে তাহলে আসি। আর মনে রেখো, আমি কিন্তু সব সময় তোমার সাথেই থাকি। দেখি
কুয়াশা।
প্রথম পর্ব শেষ করলাম। প্রথম পর্বে আমরা দেখলাম যুথি নামের একটি মেয়ের সঙ্গে মং নামের একজনের বন্ধুত্ব হয়েছে। অদ্ভুত সে বন্ধু, কোত্থেকে এসছে, কেন এসছে, এসবই প্রশ্ন। কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, সেখানে জানবো আরো নতুন কিছু, তারপর আবার ফিরব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর সঙ্গে আছি শ্যামী। এরপর থেকে মং প্রায় যুথির কাছে আসে, যুথির সাথে কথা বলে, খুব স্বাভাবিক তাদের কথাবার্তা। দুটো সাধারণ মানুষ যেভাবে কথা বলে ঠিক সেরকমই, কিন্তু এই বিষয়টা যুথি কাউকে বলে না। যুথির ভয়টাও ধীরে ধীরে কমতে থাকে। আস্তে আস্তে যুথিও মংকে নিজের বন্ধুর মতোই ভাবতে শুরু করে। সারাদিন বাসায় একা থাকার এক ঘেমিটাও কেটে যায়। আচ্ছা, মং কি ওর কাছে এমনিতেই আসে, নাকি ওর কোনো উদ্দেশ্য আছে?
তুমি এসেছো, ভালোই হয়েছে। আমার একার কাপ একদম ভালো লাগছিল না। রাজীব তো ঘরে ফেরার কোনো নাম নেই, একবারই রিসার্চে বসলে আর কোনো হুশ জ্ঞান থাকে না তার।
আচ্ছা আচ্ছা যদি একটা বিষয় কখনো ভেবে দেখেছ
কি,
এই প্রকৃতি তোমাদের এত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, তোমরা জীবনে যা যা করো তাতে যে প্রকৃতির কোনো হাত আছে? তোমার কি মনে হয়, প্রকৃতিকে কোনো কলকাঠি নাড়ে?
এভাবে তো কখনো ভেবে দেখিনি।
তুমি জানলে অবাক হবে যে তোমার প্রতিটা কাজে প্রকৃতির ইশারা থাকে। তোমরা কোন কাজটা কতটুকু করতে পারবে সেটা প্রকৃতি নির্ধারণ করে দেয়। প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা মানুষ শুধু দেখতে কিংবা অনুভব করতে পারে, কিন্তু সেটা সম্পর্কে কখনো জানতে পারবে না। সেসব বিষয় কখনোই মানুষের আয়ত্তে আসবে না। আর হয়তো প্রকৃতি সেগুলো কাউকে জানতে দেবে না।
কিন্তু মানুষ যদি সেগুলো কোনো না কোনো ভাবে জেনে যায়?
প্রকৃতির নির্দেশ মতো মানুষ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সব কিছু করে। এই গণ্ডির ভেতরে যা আছে মানুষ শুধু সেটুকুই জানতে পারে। এই গণ্ডি অতিক্রম করাটা প্রকৃতি পছন্দ করে না, সে কাউকে এটা অতিক্রম করতে দেয় না। আর যদিও কেউ এই গণ্ডি পেরিয়ে বাইরে চলে আসে তবে প্রকৃতি তার কোন অস্তিত্বই রাখে না।
স্যার, আমার রিসার্চ থেকে আমি অবিশ্বাস্য কিছু তথ্য পেয়েছি।
কি তথ্য?
আপনাকে তো বলেছিলাম যে একজন মানুষ নিজের ব্রেইন ব্যবহার করে আরেকজনকে কন্ট্রোল করতে পারে। প্রথমে আমার আসনরূপ কোনো তথ্য না পেয়ে
ভেবেছিলাম আমার হাইপোথিসিসটা হয়তো ভুল, এরকম হওয়া হয়তো সম্ভব না। কিন্তু পরে আশ্চর্যজনকভাবে আবিষ্কার করলাম আমার হাইপোথিসিসটা আসলে ভুল ছিল না, এটা পুরোপুরি ঠিক।
একটু ব্যাখ্যা করে বলবে?
আমি জানতে পারলাম মানুষ চেষ্টা করলে তরঙ্গের অর্থাৎ স্নায়বিক তরঙ্গের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে। ইভেন অনেক প্রাণীও এটা করে, তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়ে যায়। সমস্যাটা হল মানুষের দেহের শক্তি আর অক্সিজেনের সিংহভাগ মস্তিষ্ক ব্যবহার করে ফেলে, আর আমরা যদি মস্তিষ্কের তরঙ্গের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই তাহলে মস্তিষ্ক আরো অনেক বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করবে আর তাতে প্রচুর তাপ তৈরি হবে। এতে সেই ব্যক্তির জন্য বেঁচে থাকা সম্ভব হবে না, কারণ ব্যক্তিটির বডি টেম্পারেচার অনেক বেড়ে যাবে।
এভাবে তো জিনিসটা আরো জটিল হয়ে গেল। এই সমস্যার সমাধান না পেলে কিন্তু তোমার গবেষণা ভেস্তে যাবে।
আমি এই সমস্যার সমাধান বের করেছি স্যার।
কি সেটা?
হাইবারনেশন।
কিন্তু এটা কিভাবে সম্ভব? হাইবারনেশন তো এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে বিভিন্ন জন্তু জানোয়ারের দেহের জৈবিক প্রক্রিয়া শিথিল করে ফেলে। এর ফলে যখন তাদের খাবারের অভাব দেখা দেয় তখন তারা হাইবারনেশনে গিয়ে বহুদিন বেঁচে থাকতে পারে। এ সময়ে প্রতি এক মিনিটে হার্ট মাত্র 4 বার বিট করে। শুধু নির্দিষ্ট কিছু প্রাণী তাদের প্রয়োজনীয় সময়ে হাইবারনেশনে যেতে পারে। কিন্তু মানুষের দ্বারা কি এটা সম্ভব?
অবশ্যই সম্ভব, আর সেটা করতেও খুব একটা বেগ পেতে হবে না স্যার। আর এ সময় বডি টেম্পারেচার অনেক কমে যায়, তাই যদি এ সময় কেউ নিজের ব্রেইনে তরঙ্গের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির কাজটা করে তাহলে অনেক তাপ উৎপন্ন হবে ঠিকই, কিন্তু বডির অন্যান্য জায়গায় তাপ রক্তের মাধ্যমে তৈরি হবে। তাপ তৈরি হলেও এই তাপটা একটা মানুষের শরীরের জন্য সহনীয় হবে।
ব্রিলিয়েন্ট রাজি, তোমার এই গবেষণাটা আসলে যুগান্তকারী। তুমি জানো তুমি কি আবিষ্কার করতে যাচ্ছ?
স্যার, গবেষণার ফলাফল এখানেই শেষ না, এই গবেষণায় এমন আরো অনেক কিছু বের হবে যা পুরো বিশ্বে সাড়া ফেলে দেওয়ার মতো হবে।
এখান থেকে আর কি জানতে পেরেছো তুমি?
সেগুলো আরো ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর আপনাকে সব জানাবো স্যার। আমি নিশ্চিত সেগুলো শুনে আপনি অনেক মজা পাবেন।
এদিকে মঙ্গের সাথে জ্যোতির সখ্যতা দিনে দিনে আরো ভালো হতে থাকে। সারা দিন তারা একসাথে কথা বলে। পাশে একা থাকতে থাকতে আগে একঘেয়েমি লাগত, এখন মঙ্গকে পেয়েছে বলে একজন সঙ্গী হয়েছে জ্যোতির। সেটা হোক একটা অদৃশ্য কিছু, সে তো জ্যোতির কোনো ক্ষতি করছে না। আবার বলা যায় জ্যোতি মঙ্গকে ঠিক বিশ্বাসও করছে না, সে ভাবছে এতে তার হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আচ্ছা জানো, মানুষের জীবন একটা চক্রের মতো।
চক্রের মতো?
এই চক্রটা ভারী অদ্ভুত, আর চক্র একটা নয়, অনেকগুলো। মানুষকে না চাইলে এই চক্রের ঘূর্ণনে চলতে হয়। এই চক্রের ঘূর্ণন থেকে কোন মুক্তি নেই। কারো কারোর জন্য এই চক্রটা সুন্দর, আর কারো জন্য এই চক্র অত্যন্ত ভয়ঙ্কর।
আচ্ছা, তাহলে আমার জীবনও কি একটা চক্রের মতো?
প্রতিটা মানুষের জীবনই তো একটা চক্র। একটা ব্যাপার জানো, এই চক্র প্রকৃতির অদ্ভুত খেলাগুলোর মধ্যে অন্যতম। যেন একটা প্রকৃতির অন্যতম এক হাতিয়া, এটা দিয়েই সে মানুষের জীবনকে পরখ করে দেখে। অনেক ভাবে মানুষকে না চায় ঘুরায়, শেষে প্রকৃতি নিজের ইচ্ছা মতো একটা পরিণতির দিকে ঠেলে দেয়।
কিন্তু কোথায়? আমি তো এটা কোনো প্রমাণ পাই না বা এরকম কিছু দেখতে পাই না।
প্রকৃতির এমন অনেক বিষয় আছে যা তোমাদের চোখে ঘটে যাচ্ছে, তবে তোমরা তোমাদের জীবন নিয়ে এত ব্যস্ত সেগুলো কিছু খেয়ালই করো না। প্রকৃতির একটা অদ্ভুত বিষয় হল সে মানুষকে নিয়ে বিভিন্ন খেলা খেলে। সব খেলায় নিজের মতো অদ্ভুত। প্রকৃতি নিজেই কিছু মানুষকে অনুমতি দেয় তার নিজের নির্দিষ্ট গণ্ডি থেকে বের হয়ে আসা। সে মানুষটা যখন বাইরে এসে প্রকৃতির এমন গোপন তথ্য জেনে যায়, তখন প্রকৃতি তাকে আর বাঁচতে দেয় না। প্রকৃতির গোপন তথ্য গোপনই থাকে।
কিন্তু কেন, কিভাবে?
প্রকৃতির এক অজানা শক্তির হাত আছে এখানে। সেই অজানা শক্তি আগে সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে হুমকি দেয়। সীমা অতিক্রম করার মাঝপথও তাকে আরেকবার হুমকি দেয়। তারপরও যদি সেই মানুষটা কথা না শুনে, তবে সেই অজানা শক্তি তার জীবন নিতে বাধ্য হয়। তবে মৃত্যুতেও রহস্য থেকে যায়। মৃত্যুটা হয় একটা খুনের মতো করে, কিন্তু সেই খুনের কোনো আলামত পাওয়া যায় না। আবার সেই ব্যক্তির মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলেও আখ্যায়িত করা যায় না। সব মিলিয়ে অদ্ভুত এক মৃত্যু হয় এদের।
তুমি মাঝে মাঝে কি সব বলো তার কিছুই আমার মাথায় ঢোকে না। কি হলো, কি ভাবছো এত?
রিসার্চের ব্যাপারে ভাবছি। আজমল স্যারের সাথে একটু দেখা করা দরকার।
এই যে আবার শুরু হয়ে গেছে, গবেষণা একবার শুরু হলে আর কোনো কিছুতেই মন থাকে না তোমার। আজ কতদিন পর বাড়িতে ফিরলে, সারাদিন তো সেখানে গবেষণা নিয়েই পড়ে থাকো, এখন একটু ব্রেক দিলে হয় না?
ওয়েট, আমি একটা ফোন করে আসছি।
হ্যালো।
হ্যালো স্যার।
হ্যাঁ রাজীব, বলো।
কিছু অবিশ্বাস্য তথ্য পেয়েছি স্যার, আপনাকে জানানো খুবই দরকার।
ফোনে বলতে চাও নাকি বাসায় আসবে?
সামনাসামনি বলাটাই বেটার স্যার।
ঠিক আছে, চলে আসো তাহলে।
জ্যোতি, আমি একটু বের হলাম।
আবার কোথায় যাচ্ছ?
স্যারের বাসায়, আজমল স্যারের বাসায়।
তোমার এই গবেষণাটা না তোমার মাথাটাই শেষ করে দিল। রাতের খাবারটা তো খেয়ে যাও।
সময় নেই।
এসো রাজি।
স্যার আপনি বিশ্বাস করবেন না।
আচ্ছা আস্তে আস্তে, আগে বসো, আগে একটু ঠান্ডা হও। হাঁপাচ্ছ তো তুমি।
আপনাকে না বলা পর্যন্ত শান্তি হচ্ছে না স্যার। আমার এই গবেষণায় অনেক কিছু সংযুক্ত হয়ে যাচ্ছে যে আমি হাইপোথিসিস করার সময় চিন্তাও করিনি।
সেটা কিরকম?
কম্পিউটার।
কম্পিউটার? নিউরোলজিক্যাল আর বায়োলজিক্যাল গবেষণায় কম্পিউটার আসলে কিভাবে?
স্যার একটু খেয়াল করেন, মাইক্রোসফট সহ পৃথিবীর অনেক কোম্পানি নিউরাল কম্পিউটার নামে এক ধরনের কম্পিউটার তৈরির চেষ্টা করে যাচ্ছে।
হ্যাঁ তা জানি
স্যার। আমি দেখলাম মানুষের মস্তিষ্ক ব্যবহার করে এটা তৈরি করা সম্ভব, আর যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারলে আর তাপ অপসারণ করতে পারলে এই নিউরাল কম্পিউটার অত্যন্ত শক্তিশালী সুপার কম্পিউটার হিসেবে কাজ করতে পারে। কিন্তু স্যার একটা সমস্যা এখনো রয়েই যাচ্ছে, তা হল ব্রেইনের ফ্রিকোয়েন্সি বাড়ানো নিয়ে। আর ব্রেইনের ফ্রিকোয়েন্সি বাড়ালেও সেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা নিয়ে একটা জটিলতা থেকেই যাচ্ছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার আশেপাশেই আছে, আমি ঠিক খুঁজে পাচ্ছি না, কিংবা ঠিক জায়গা খুঁজতে পারছি না। স্যার আপনি আরো অবাক হবেন যে নিউরাল নেটওয়ার্ক তৈরি করার জন্য সব কোম্পানি উঠে পড়ে লেগেছে। এটার মূল রহস্য জানা যাবে এই থিসিস থেকেই যদি এটা সাকসেসফুল হয়।
তাহলে তো গবেষণাটা ধারণার চাইতেও বেশি প্রোডাক্টিভ।
স্যার মনে হচ্ছে এই রিসার্চটা থেকে ভালো একটা কিছু বের হবে, জাস্ট ওই একটা প্রবলেমই সলভ করতে হবে, আর আমার মনে হচ্ছে এই সমস্যা আমি দ্রুতই সমাধান করতে পারব।
তোমার সাথে এতদিন কথা বললাম, এবার আসল কথায় আসি। তোমাকে আমি অনেক আগে থেকে আমার নজরে রাখছি, কারণ আমি জানি তোমার ভবিষ্যৎ। তাই আমি এসেছি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য।
কি কি মেসেজ?
যদি তোমাকে তো অনেক কিছু বললাম, প্রকৃতির বিভিন্ন রহস্য নিয়ে কথা বললাম, এই জন্য তোমার স্বামী রাজি প্রকৃতির বিভিন্ন রহস্য নিয়ে কথা বললাম, এই জন্য যে তোমার স্বামী রাজি প্রকৃতির সীমার বাইরে যাচ্ছে, তাকে এখনই থামাতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে।
এসব এসব কি বলছো তুমি? বলো এগুলো মিথ্যে? তুমি তুমি হাসছো কেন? আমার কথার উত্তর দাও।
না, এটা হতে পারে না। আমি আমি ভুল শুনেছি, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে।
স্যার, গবেষণাটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বিস্তৃত। প্রথমে ভেবেছিলাম যেখানে মাত্র দুইজন মানুষ সংযুক্ত, একজনের ব্রেইনের সিগন্যাল দিয়ে আরেকজনকে কন্ট্রোল করা, এটুকুর মতোই থাকবে গবেষণাটা। কিন্তু এখন দেখছি গবেষণাটা বিশাল থিওরি তৈরি করতে পারে। এরই মধ্যে আমি আমার গবেষণায় আইটি সেক্টরকে ইনক্লুড করেছি। মাইক্রোসফট সহ আরো অনেক বড় বড় কোম্পানি নিউরাল কম্পিউটার তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর জন্য তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছে, তবে সাকসেস রেট 0%। আমার মনে হচ্ছে আমি নিউরাল কম্পিউটারের থিওরি পেয়ে গেছি, তবে ঠিক পেয়ে গেছি বললে হয়তো ভুল হবে, মানে কাছাকাছি আছি।
তুমি কি আসল নিউরাল কম্পিউটারের কথা বলছো, যেটা মানুষের মস্তিষ্কের মতো করে ক্যালকুলেট করে?
স্যার, এটাকে সরাসরি নিউরাল কম্পিউটার না বলে অন্য কিছু বললে মনে হয় আরো বেশি মানানসই হবে। আপনি যেমন মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করতে পারবেন নিজের মস্তিষ্কে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, তেমনি আপনি তার মস্তিষ্ককে ক্যালকুলেশনের কাজেও ব্যবহার করতে পারবেন। আপনি আপনার যে কোনো কাজে সেই মস্তিষ্ক কাজে লাগাতে পারবেন।
কিন্তু
আমার কথা এখনো শেষ হয়নি স্যার।
আচ্ছা ঠিক আছে, বলো।
এরকম ভাবে আপনি যদি একজনকে দিয়ে ক্যালকুলেশন করতে পারেন, আবার একই ক্যালকুলেশনে যদি একসাথে কয়েকজন মানুষের মস্তিষ্ক ব্যবহার করেন, তাহলে কল্পনা করুন এরকম একটা কম্পিউটার কতটা শক্তিশালী হতে পারে। এরকম আরও কিছু মানুষ যদি একইভাবে সিগন্যাল কন্ট্রোল করে, তাহলে তারা একত্র হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে, যেটা হবে অনেক শক্তিশালী। আর এমনভাবে নিউরাল নেটওয়ার্কের মতো কিছু একটা তৈরি করা সম্ভব আমার মনে হয়।
আমি বাকরুদ্ধ রাজি, তোমার এই গবেষণাটা সত্যিই বিস্ময়কর। তোমার এই থিওরিকে স্ট্রিং থিওরির সাথে তুলনা করতে হয়। প্রথম যখন স্ট্রিং থিওরির প্রস্তাব করা হয়েছিল, তখন সেটা একসাথে অনেকগুলো বিষয় ব্যাখ্যা করতে পেরেছিল, আর এই থিওরি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সায়েন্টিফিক থিওরিগুলোর মধ্যে একটা। তবে এই থিওরি তাত্ত্বিকভাবে সত্য প্রমাণিত হলেও বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আর আমার ভয় তোমার থিওরির ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটতে পারে। আর এক বড় কারণ হচ্ছে তোমার থিওরি শুরু হচ্ছে নিউরাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়ানোর মাধ্যমে, যেটা করার প্রসেস এখন পর্যন্ত কারো জানা নেই, এমনকি তুমি নিজেও বের করতে পারোনি।
স্যার, ইউল বি ভেরি প্লিজ টু নো দ্যাট আই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং অন ইট। এই সমস্যার সমাধান প্রায় অর্ধেক করে ফেলেছি। শুধু এটা না, হাইবারনেশনের বিষয়টা, অর্থাৎ মানুষের মস্তিষ্ক ছাড়া অন্যান্য অংশের জৈবিক ক্রিয়ার শিথিলের জায়গাতেও কাজ শুরু করে ফেলেছি।
বাহ, আমি ভুলে গিয়েছিলাম যে আমি রাজির সাথে কথা বলছি। বিশ্ববিখ্যাত কোন নিউরোসায়েন্টিস্ট কি 100% শিওর নয় কোন থিওরির উপর কাজ করবে নাকি? তো সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রসেসটা কি খুঁজে পেয়েছ?
না স্যার, এই বিষয়টাই গবেষণা এখনো অন প্রসেস, তাই একদম নিশ্চিত না হয়ে আপনাকে কোনো ব্যাখ্যা দিব না। গবেষণা শেষ হলে সবার আগে আপনাকেই জানাবো।
ওকে মাই বয়, তোমার যেমন ইচ্ছা, তবে আমি অনেক বেশি কিউরিয়াস এর প্রসিডিওরটা জানার জন্য।
স্যার, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনার কিউরিয়াসিটি সব সুদে আসলে মিটিয়ে দেব। শুধু এগুলোই না, আরো অনেক কিছুই জানতে পারবেন, সাচ এজ একজনের পাঠানো ফ্রিকোয়েন্সি বৃদ্ধিকৃত সিগন্যাল অন্যজন কিভাবে রিসিভ করবে, একসাথে কিভাবে একাধিক মানুষকে সিগন্যাল পাঠানো যাবে, ব্লা ব্লা।
আমি অপেক্ষায় আছি। আই বিলিভ দ্যাট তুমি সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে। বেস্ট অফ লাক।
দ্বিতীয় পর্ব শুনলেন এতক্ষণ। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। চলছে কুয়াশায় আজকে এক অদ্ভুত রহস্যময় ঘটনা, যার দ্বিতীয় পর্ব এতক্ষণ শুনলেন। আর এখন সময় হয়ে গেছে শেষ পর্বে যাওয়া। আমরা শেষ পর্বে চলে যাই, তারপর ফিরে এসে কথা হচ্ছে। আপনি শুনছেন কুয়াশা আর যে শারমিনের কাছ থেকে, আর আছেন এবিসি রেডিও 89.2 FM। এই গবেষণার পেছনে অনেক পরিশ্রম করেছিল রাজি। বিজ্ঞানী হিসেবে রাজি যে কোনো ভুল বা অবাস্তব কিছু নিয়ে গবেষণা করছে না, তা বুঝতে পারছিল ডক্টর আজমল। রাজি দিনের পর দিন ল্যাবেই পড়ে থাকে এই গবেষণা নিয়ে। গবেষণাটা তার জন্য খুব সহজ না, একটার পর একটা জটিলতা দেখা দিচ্ছে। যেটা নিয়ে আগে কোনো কনফিউশনে ছিল না, সেটাই নতুন করে ঝামেলা সৃষ্টি করছে। যেন কেউ ইচ্ছে করে এই ঝামেলাগুলো তৈরি করে দিচ্ছে রাজির গবেষণা সাকসেসফুল না হবার জন্য। জ্যোতির সাথে অনেক দিন রাজির দেখা হয় না। রাজির মাথা সব উল্টো পাল্টা হয়ে যেতে থাকে। না, এবার ওর একটা ছোট্ট ব্রেক দরকার।
রাজি, এই
সারাদিন ল্যাবে পড়ে থাকো, আর বাসায় এসে পড়ে থাকো বই নিয়ে, কি যন্ত্রণা!
আশ্চর্য, বই তো এমনি এমনি পড়ছি না, এটা আমার একটা রিসার্চেরই পার্ট, এখান থেকে আমাকে অনেক ইনফরমেশন খুঁজে বের করতে হবে।
তুমি না বলে ব্রেকে এসেছো?
হ্যাঁ, কিন্তু গবেষণাটা শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই এটা মাথা থেকে বের করতে পারছি না তো।
রিসার্চের কাজ তো ল্যাবেই করো, ঘরে এসেও করার কি খুব দরকার?
হ্যাঁ যুথি, তুমি বুঝতে পারছো না, আসলে এই গবেষণাটা আমার ধারণার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কিছুই বের হবে যা হিউম্যান সিভিলাইজেশনের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, তাই এটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। কিছুদিনের মধ্যেই এই গবেষণাটা শেষ হয়ে যাবে, আই ক্যান ফিল ইট।
তাহলে তোমার যে বই পড়া দরকার সেটা ল্যাবে নিয়ে পড়লেই পারো, বাসায় এসে পড়ার কি দরকার?
আরে ল্যাবে তো আরো কাজ থাকে, আর ওখানে তো বইই পড়ি, সেটা ল্যাবের বই, আর রিসার্চটা আরো অ্যাডভান্স করার জন্য বাসায় এসেও আমাকে পড়তে হয়। আর এছাড়াও আমার বাসার লাইব্রেরিতে শত শত বই, এর কিছুটা তো অ্যাটলিস্ট কাজে লাগছে। তুমি হুট করে রাগ হচ্ছ কেন?
কই, আমি তো রাগ হচ্ছি না, তুমি বই পড়ো বাসায়, কোনো সমস্যা নেই। আচ্ছা রাজি, তোমার রিসার্চটা কি নিয়ে, এমনি জানতে চাচ্ছিলাম আর কি।
রাজি রিসার্চটার সম্পর্কে জ্যোতিকে সবকিছু বুঝিয়ে বলে। একটা মানুষের ব্রেইনের সিগন্যাল ফ্রিকোয়েন্সি বাড়ানো, নিউরাল কম্পিউটার, নিউরাল নেটওয়ার্ক, কোনো কিছুই বাদ রাখল না। জ্যোতি সাধারণত রাজের গবেষণা নিয়ে মাথা ঘামায় না, তাহলে আজকে হঠাৎ কেন এত প্রশ্ন করছে? এদিকে তো জ্যোতির সাথে মঙের নিয়মিত কথা হচ্ছেই। আচ্ছা, রাজের গবেষণার সাথে মঙের কোনো সম্পর্ক নেই তো? মং জ্যোতিকে যা যা বলে তাকে শুধু বলার জন্যই বলে, নাকি এর পেছনে কোনো গোপন তথ্য আছে?
জ্যোতি, আমি তোমাকে যা যা বলি তুমি কি সব বিশ্বাস করো?
অবশ্যই, কেন বিশ্বাস করব না?
তুমি খুব ভালো, অনেক বেশি সহজ সরল, মাঝে মাঝে একটু বেশি, এটা প্রকৃতিরই একটা খেলা। প্রকৃতি এক একজনকে এক এক রকম বিশিষ্ট দিয়ে তৈরি করে, প্রতিটা মানুষকে প্রকৃতি তার নিজের ইচ্ছে মতো তৈরি করে। কিন্তু কেন বলো তো, এর কোনো কারণ নেই। খামখেয়ালিপনা শুধুমাত্র নিজের ইচ্ছে মানুষকে দিয়ে বিভিন্ন রকম খেলা খেলে, অদ্ভুত সব খেলা।
কিরকম খেলা?
এই যে মনে করো তুমি অনেক সহজ সরল, প্রকৃতি ইচ্ছে করেই তোমাকে এরকম বানিয়েছে। এখানে তোমাকে নিয়ে প্রকৃতির খেলা হলো, এই বৈশিষ্ট্যের কারণেই মানুষ তোমাকে ঠকাবে, এভাবে প্রকৃতি তোমাকে নাচাবে। এরকম করতেই প্রকৃতি ভালোবাসে। এছাড়াও আছে প্রকৃতির অদৃশ্য চক্র, এই চক্র প্রকৃতির খেলার একটা অংশ। প্রকৃতি মানুষের জীবনকে সে একটা চক্রের মধ্যে বেঁধে দিয়েছে। তোকে বলেছিলাম না, প্রকৃতির কিছু গোপন রহস্য আছে। এটাও একটা খেলা।
আচ্ছা, প্রকৃতি এত নিষ্ঠুর কেন? মানুষের জীবন কি খেলার জিনিস? এত তুচ্ছ একটা মানুষ
নিষ্ঠুর? কে বলেছে প্রকৃতি নিষ্ঠুর? সে যে তোমাকে এত কিছু দিচ্ছে, শুধু তোমাকে না, পুরো মানুষ জাতিকে এত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেটা কেন দেখছ না?
তোমার কথার অধিকাংশই আমি কিছু বুঝতে পারছি না। প্রকৃতি বড় অদ্ভুত।
অদ্ভুত? আবার এই যে দেখো, তোমার বন্ধু হয়েও তোমাকে আরেকটা কথা বলতে হবে।
কি বলবে বলো?
কথাটা রাজির ব্যাপারে। তোমার স্বামী প্রকৃতির একটা রহস্য নিয়ে অনেক ঘাটাঘাটি করছে,
রহস্যটা সম্পূর্ণ সে জানে না, কিন্তু খুব শীঘ্রই জেনে যাবে। আমি অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারছি না। সে এখন নিজেই প্রকৃতির খেলার একটা অংশ হয়ে গিয়েছে, কুণ্ডির বাইরে চলে যাচ্ছে, আর প্রকৃতিও তার সাথে এই খেলায় মেতে উঠেছে, উপভোগ করছে। সে হয়তো শেষ পর্যন্ত রহস্যের সমাধানও জানতে পারবে, কিন্তু এর পরিণাম ভালো হবে না। প্রকৃতির একটা অদৃশ্য শক্তি রাজিকে সব সময় নজর রাখছে। তাই বলছি তুমি রাজিকে এখনই ফিরিয়ে নাও, নাহলে নাহলে ওর সাথে একই ঘটনা ঘটবে।
কি বলছো এসব? কিন্তু কেন রাজির সাথে কেন এমন হবে?
রাজিকে ওর গবেষণাটা বন্ধ করতে বলো, তবে সে বেঁচে যাবে।
কিন্তু ওর কাছে তো রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
তাই বলে নিজের জীবনের চেয়েও বেশি?
ও আমার কথা কিছুতেই শুনবে না। আমি পারবো না, তুমি কিছু একটা করো।
আমি কিছুই করতে পারবো না, আমার হাতে কিচ্ছু নেই। তোমরা মানুষেরা যেমন প্রকৃতির ইশারায় চলো, আমরাও ঠিক তেমনি। তুমি খুব বোকা, তাই তো আমাকে এখনো চিনতে পারোনি।
মানে কে তুমি?
মানে ছোটবেলার কথা কিচ্ছু কি মনে নেই, তোমার দাদুর কথা।
তুমি তুমি আমার দাদুকে মেরেছিলে? না, হতে পারে না।
তোমার রাজিকে বলো রিসার্চটা বন্ধ করতে, নাহলে আমার থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি চললাম।
কি হয়েছে, তুমি কাঁদছো কেন?
না কিছু হয়নি। তুমি ভেতরে এসো, তোমার সাথে কিছু কথা আছে।
হ্যাঁ বলো।
আমার একটা অনুরোধ আছে, প্লিজ তুমি এই রিসার্চটা বন্ধ করে দাও। আমার মনে হচ্ছে এতে তোমার কোনো বড় ধরনের একটা ক্ষতি হবে। প্লিজ আমার এই কথাটা শোনো।
আরে তুমি তুমি কি পাগল হয়ে গেলে? কি বলছো সব? আমার এই রিসার্চ এখানে বন্ধ করা সম্ভব না। অনেক খরচ অলরেডি হয়ে গেছে এই রিসার্চের পেছনে, আর এটাতে সাকসেসফুল হলে এর চেয়েও কয়েক গুণ বেশি টাকা বিক্রি হবে। এটা টাকাটা বড় কথা না, আমি তো আমার একটা রিসার্চ এভাবে মাঝপথে ছেড়ে দিতে পারি না, তাও আবার একদম শেষ প্রান্তে এসে।
তুমি বুঝতে পারছো না, এটার সাথে তোমার জীবন জড়িত।
আই ডোন্ট কেয়ার, আর এটা আমার জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান।
তাহলে কি তুমি আমার কথা শুনবে না, এই রিসার্চটা তুমি বন্ধ করবে না?
না, তোমার মতো সেন্টিমেন্টাল হলে জীবন চলে না। এত শিক্ষিত হয়ে গোড়ামিটা তোমার গেল না, যত সব ননসেন্স। এই বাসায় আসাটাই আমার ভুল হয়েছে, আমি ল্যাবে গেলাম, রিসার্চ শেষ না হওয়া পর্যন্ত আর ফিরছি না।
রাজি রাজি আমার কথাটা শোনো প্লিজ।
আরে হয়েছেটা কি?
আমাকে ও এসে সব বলেছে, ওই যে সেই কণ্ঠটা, ওটা ওটা আমার মনের কোনো ভুল না, ও সত্যি আছে, ও আমাকে সব বলেছে। তুমি ভুল পথে পা বাড়াচ্ছ, এই রিসার্চটা শেষ হলে ও তোমাকে মেরে ফেলবে। সব কিছু জানতে নেই, এমনটা হয় না, একটু বোঝার চেষ্টা করো।
কি যে বলছো সব আবোল তাবোল, এগুলো না সব তোমার মাথার ভেতরেই, বাস্তব কিছু নেই এখানে। এই তোমাকে হাত জোর করে বলছি, কল্পনার জগৎ থেকে বের হয়ে আসো, রাবিশ। আমি চললাম।
কিছুদিন পর ডক্টর আজমলের কাছে একটা SMS এলো, রাজি পাঠিয়েছে। সেটা লেখা, আমার রিসার্চ কমপ্লিট, এই রিসার্চের মাধ্যমে অনেক অদ্ভুত একটা রহস্য জানতে পেরেছি, আমি আমার ল্যাবে আপনার জন্য অপেক্ষায় আছি।
তাহলে কি সব সত্যি? এটা কি করে সম্ভব হতে পারে? কিন্তু আমার রিসার্চ তো ভুল বলছে না, এটা প্রমাণিত। তবে কি চুথির কথাই?
এবার তো সময় হয়ে গেছে।
কে কে কথা বলছো? আমি জানি তুমি কে, আমি সব জানি, আমি সব জেনে গেছি।
এখানে কি
ha 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 ha
ডক্টর আজমল রাজির ল্যাবে পৌঁছে দেখল মেঝেতে পড়ে রয়েছে রাজির নিথর দেহ। দেখে মনে হচ্ছে রাজি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু না, সে মৃত। মেঝে কোনো রক্ত নেই, দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হল। পোস্টমর্টমের রিপোর্টও খুব অদ্ভুত। রাজির মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, প্রথমে তার শরীরে হুট করে টেম্পারেচার কমে গিয়ে ব্রেন ডেথ হয়েছে। এরপর আবার শরীরে অক্সিজেন বেড়ে গিয়ে ধীরে ধীরে আবার কমতে কমতে এক পর্যায়ে হার্ট পাম্প করা বন্ধ হয়ে গিয়ে অবশেষে সে মারা যায়। অনেকটা লাইফ সাপোর্টে থাকা কোন রোগীকে পরিকল্পিতভাবে মারার মতো। মেডিকেল ডিপার্টমেন্টে তাদের মৃত্যুর কোনো কারণ খুঁজে পায়নি, তাই রাজির মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলেই আখ্যায়িত করা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে রাজির রিসার্চের কোনো তথ্য বা প্রমাণ কোথাও খুঁজে পাওয়া যায়নি, যেন এরকম একটা গবেষণা রাজি কোনোদিনই করেনি। এদিকে জ্যোতি অন্তঃসত্ত্বা ছিল। কিছুদিন পর ডক্টর আজমলের লাশ খুঁজে পাওয়া যায় তার বাড়ির ছাদে। ঠিক রাজির মতো করেই তার মৃত্যু হয়েছে। প্রথমে ব্রেন ডেথ, তারপর শরীরের অক্সিজেনের মাত্রা ওঠানামা করে এক পর্যায়ে হার্ট পাম্প বন্ধ হয়ে তার মৃত্যু। এই মৃত্যুর কোনো কারণ খুঁজে পায়নি কেউ। কে জানে, হয়তো মঙ্গি খুন করেছে তাকে, কেননা রাজির গবেষণার সাথে ডক্টর আজমলও জড়িত ছিল। রাজির রিসার্চের কিছুটা অংশও সে জানে, আর মং এটা কখনোই হতে দেবে না। ফুটফুটে একটা মেয়ে হল জ্যোতির। জ্যোতি জানে কেন তার স্বামী মারা গিয়েছিল, আসলে কে তার স্বামীকে খুন করেছে, এসব কিন্তু সে কাউকে বলতে পারে না। রাজের মৃত্যুর কথা সে কিছুতেই মেয়েকে বলে না, শুধু বলে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গিয়েছিল। প্রায় 10 বছর পর জ্যোতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার কারণও স্পষ্ট না, মেয়েকে নিয়ে সে ভালোই তো ছিল। মং এর কথার সাথে একটা একটা করে সব মিলে যাচ্ছে। জ্যোতি যেমন তার মা বাবাকে হারিয়েছিল, ঠিক তেমনি জ্যোতির মেয়েও ছোটবেলায় তার মা বাবাকে হারাল। তবে এটাই কি প্রকৃতির চক্র? প্রকৃতিকে আসলে আমাদের নিয়ে কোনো খেলা খেলছে, ভাঙছে গড়ছে তার ইচ্ছে মতো? আমরা কি শুধুই প্রকৃতির হাতের কাঠের পুতুল? কেউ তা জানে না। প্রকৃতি কখনোই কাউকে তার সম্পূর্ণটা জানতে দেয় না, আর কেউ জেনে গেলেই তার মৃত্যু অবধারিত। এতক্ষণ ধরে কুয়াশা যে গল্প শুনছিলেন তার নাম চক্র। লিখেছেন আহমেদ জাইম খান জাওয়াত, আর নাট্যাংশ পরিচালনা করেছেন প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিল পৃথ্বীরাজ। আর জানিয়ে দেবো এখন আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। যুধির চরিত্রে অভিনয় করেছেন নিতুল, রাজির চরিত্রে কার্তিক, মং এর চরিত্রে প্রিয়ন্তী, দাদার চরিত্রে সেতু, ডক্টর আজমলের চরিত্রে নীরব। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.